ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدن چنل درشق انوشتان قرآن سورة پوريچتی ایتی اپنا در کے شاگتم جانت چی আল্লাহ পাক আমাদের সকলের ইলমে বরকত দান করুন আর কুরআনে পাকের আলো দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। শুরুতে দুরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, সুন্দর করে তোলো তোমাদের আমার উপর দরুদ পাঠ করা, কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কুরআনে পাকের কোনো একটি সূরার পরিচিতি পেশ করি, তার কিছু প্রেক্ষাপট, তার শান নজুল আর তার সাথে সাথে তার কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করা হয়, যাতে সাথে সাথে আমরা সেই সূরার পরিচিতিও লাভ করতে পারি, সাথে সাথে সেই সূরার মধ্যে যে বিষয়বস্তু রয়েছে সেগুলো আমাদের ইলম যেন অর্জিত হয়। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 114টি সূরা নাজিল করেছেন, অর্থাৎ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সর্বমোট 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন, আর এগুলোর মধ্য থেকে কিছু মক্কি সূরা আর কিছু মাদানী সূরা। মক্কি সূরার সংখ্যা বেশি, জি হ্যাঁ, মক্কি সূরার সংখ্যা হচ্ছে 86, অর্থাৎ 86টি সূরা হচ্ছে মক্কি আর 28টি সূরা হচ্ছে মাদানী সূরা, যেগুলো মদিনায়ে মনোভরার মধ্যে হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা বলা হয়, আর যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলোকে মক্কি বলা হয়ে থাকে। আজ আমরা যে সূরার আলোচনা করব সেটি হচ্ছে সূরা কাহাফ। পূর্ববর্তী প্রোগ্রামে আমরা সূরা কাহাফের শান নজুল এবং তার কিছু প্রেক্ষাপট আর কিছু বিষয়াদির উপরে আলোচনা করেছি, আজকেও সে আলোচনাকে আরও কন্টিনিউ ইনশাল্লাহ করব। সূরা কাহাফ, বেসিক তো কাহাফ শব্দের অর্থ পাহাড়ি গুহা, আর নামকরণের কারণ হচ্ছে আসহাবে কাহাফ, অর্থাৎ সেই গুহাবাসী নওজওয়ানদের আলোচনা যারা আল্লাহর ওয়াহদানিয়ত অর্থাৎ একাত্মবাদ এবং নিজের দিনের সংরক্ষণের জন্য সেই জালিম বাদশাহ থেকে বেঁচে থাকার জন্য, যে বাদশাহ মানুষকে মূর্তি পূজার দিকে নিয়ে যাচ্ছিল। তো এই নওজওয়ানরা শহর থেকে বের হয়ে গিয়েছিল এবং সেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ বিষয়টি আলোচনা করেছেন যে তারা 300 অতিরিক্ত 9 বছর সহ 309 বছর ধরে 300 অতিক্রম হয়েছিল সে গুহার মধ্যে ঘুমিয়েছিলেন, আর অতঃপর যখন জাগ্রত হয়েছিলেন তো কেউ একজনকে বলেছিলেন যে বাজারে যাও কিছু নিয়ে আসো। তো সেই ব্যক্তি সেই বাদশার যুগের পয়সা নিয়ে, ডাকা ইউনুসের পয়সা নিয়ে গিয়েছিল। তো মানুষ বলতে লাগলো যে এটা তো অনেক বছর অতিক্রম হয়ে গেছে, এটা অনেক আগের টাকা, এই টাকা তোমাদের কাছে আসলো কিভাবে? তো তিনি বললেন যে আমরা তো আরও কয়েকজন রয়েছে। তো সর্বোপরি সেই যুগ ছিল একজন বাদশাহ যিনি তাদের সাথে এসে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের সাথে কোলাকুলি করেছিলেন, আল্লাহর কুদরতের নিদর্শনও প্রকাশ পেয়েছিল যে উনাদেরকে রব তাবারক ওয়া তাআলা এমনভাবে ঘুম পাড়িয়েছিলেন যে তারা মনে করেছিল এটা অর্ধদিন কিংবা তার চেয়ে একটু বেশি, কিন্তু 300 বছর অতিক্রম হয়েছে। পরে যখন ভেতরে গেল, নিয়ম অনুসারে আবার উনারা ইন্তিকাল হয়ে গেলেন, মারা গেলেন, সে গুহার নিকট একটি মসজিদ অর্থাৎ ইবাদতের জন্য ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। তো এই নাম অনুসারে সূরা কাহাফের নামকরণ করা হয়েছিল। আর মক্কার মুশরিকরা এই বিষয়ে রাসূলুল্লাহ আলাইহিসসালামের কাছে প্রশ্নও করেছিল, আর ইহুদি এবং নাসারারা বলেছিল এই ব্যাপারে প্রশ্ন করুন। তো হুজুর আলাইহিসসালামের কাছে যখন এই নওজওয়ানদের ব্যাপারে জিজ্ঞেস করা হল আর কাহাফবাসীদের ব্যাপারে প্রশ্ন করা হল, তো তিনি নিয়ম অনুসারে এ ব্যাপারে জবাব ইরশাদ করেছিলেন। তো এই ভিত্তিতে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের আলোচনা এসেছে, আর এ ব্যাপারে আমি পূর্ববর্তী প্রোগ্রামে কিছুটা আলোচনা পেশ করেছিলাম। তো এই সুরার ষাট নাম্বার আয়াতের মধ্যে হজরতে মুসা এবং হজরতে খিজির আলহিসাল্লাম উনাদের সাক্ষাতের বড়ই মনোমুগ্ধকর আলোচনা পেশ করা হয়েছে। হজরতে মুসা আলহিসাল্লাম উনার সহচর ইউসা ইবনে নুন উনি ছিলেন, উনার পরে তিনি দায়িত্বপ্রাপ্ত হন আর তিনি মুসা আলহিসাল্লামের সাথে থাকতেন। তিনি এক জায়গায় ওয়াজ করলেন, তাকরির করলেন। তো মানুষ জিজ্ঞেস করল, দুনিয়ার মধ্যে এই সময় আপনি ছাড়া আপনার চাইতেও বেশি জ্ঞান রাখে এমন কেউ আছেন? তো তিনি সেই বিবেচনায় বললেন যে না। তিনি বললেন না, অর্থাৎ তিনি আল্লাহর নবী ছিলেন এবং জ্ঞানবান ছিলেন। তো আল্লাহ পাক ওনাকে সংবাদ দিলেন যে আপনার চাইতেও বেশি জ্ঞান সম্পন্ন যিনি তেমন একজন মজুদ রয়েছেন। জিজ্ঞেস করলেন রপ্তালার বারেগাহে কোথায়? তো দুটি সমুদ্রের মিলনস্থলে ওনাকে বলা হয়েছিল, মজমাউল বাহরাইন। তো ওনার সন্তান ওনাকে বলা হয়েছিল যেন যায়। তো তিনি ইউসা বিন নুনকে ওনার সাথে নিলেন। নিদর্শন এটা বলা হয়েছিল যে ভাজা মাছ যেন ওনার সাথে রাখেন। তো যেখানে সেই ভাজা মাছ জীবিত হয়ে তাকে যেই জায়গায় রাখা হয়েছে সেখান থেকে পানিতে চলে যাবে, অর্থাৎ মাছ জীবিত হয়ে যাবে। তো সমুদ্রের সেই জায়গায় বাস বুঝে নিবে যে আমার সে বান্দা রয়েছেন। তো হজরতে মুসা আলাইহিসসালাম এই সফর ইখতিয়ার করলেন। আল্লাহ পাক এটাও সূরা কাহফের মধ্যে বর্ণনা করলেন, বললেন,
ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা।
আর স্মরণ করুন যখন মূসা আপন খাদেমকে বলেছিলেন, আমি বিরত হব না যতক্ষণ সেখানে পৌঁছাব না যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে, অথবা যুগ যুগ ধরে চলতে থাকব, অর্থাৎ যুগের পর যুগ চলতে থাকব, আমি ফিরে আসব না, অর্থাৎ আমি তার সাথে অবশ্যই সাক্ষাৎ করব। তো হযরতে মুসা আলাইহিসসালাম নিজের সাথে ইউসা ইবনে নুনকেও নিলেন আর তিনিও সফরের জন্য নিয়ম অনুসারে বের হয়ে গেলেন। আল্লাহ ইরশাদ করেন,
ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা।
যখন উভয় সমুদ্রের এই মিলনস্থলে পৌঁছালেন নিজেদের মাছের কথা ভুলে গেলেন, আর সেটা সমুদ্রে নিজের পথ করে নিল, সুরঙ্গ তৈরি করে নিল, একটি নিয়ম অনুসারে সুরঙ্গ করে নিল, অর্থাৎ একটি নিদর্শন হয়ে গিয়েছিল, অর্থাৎ যেখান থেকে সেই মাছ জীবিত হয়ে চলে গিয়েছিল তাদের সেটা জানা ছিল না, তো তারা ভুলে গিয়েছিল। আর এতে মাছও চলে গেল, সামনে যাওয়ার পরে জানতে পারল। তো মাছ যেই সুরঙ্গটি তৈরি করেছিল বিষয়টি এমন ছিল, মুসা আলাইহিসসালাম আরাম করছিলেন, ইউসা বিন নুন ওনার নিজের কোনো ওযু কিংবা অন্য কোনো কাজে মশগুল ছিলেন, তো তিনি ভুলে গেলেন, মা চলে গেলেন, সেটা নদীতে চলে গেল আর ওনারা ভুলে গেলেন, আর সেটা ওনাকে বলতেও ভুলে গেলেন যে সেই মাছ তো চলে গিয়েছে। অতঃপর ওনারা কি করলেন, সেই নিদর্শনগুলো দেখে অর্থাৎ পেছনে ফিরে আসলেন।
ফওয়াজাদা আবদাম মিন আবদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা,
ইরশাদ করলেন। আর তারা পেছনে ফিরে নিজেদের পদচিহ্নসমূহ দেখত, তারা পেছনে আসতে থাকে। অতঃপর কি হল,
ফওয়াজাদা আবদাম মিন ইবাদিনা,
আমার বান্দাদের মধ্যে একজন বান্দা, অর্থাৎ সেই বিশেষ বান্দা পেয়ে গেলেন যাকে আমার কাছ থেকে রহমত দিয়েছিলাম এবং
ইলমে লাদুন্নি দান করেছিলাম।
সুবহানাল্লাহর পক্ষ থেকে সেই বিশেষ রহমত ছিল যাকে ইলমে লাদুন্নি বলা হয়। হযরতে খিজির আলাইহিসসালাম ওনার ব্যাপারে যে উনি নবী নাকি ওয়ালি ছিলেন, ওনার ওয়ালি হওয়ার বিষয়টি তো অকাট্য, তিনি ওয়ালিতে ছিলেন, কিন্তু এ ব্যাপারেও আলোচনা হয়েছে তিনি নবী ছিলেন নাকি ওয়ালি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত স্পষ্ট করেছেন যে ওনার ব্যাপারে যে যথাযোগ্য দলিল রয়েছে যে তিনি নবী ছিলেন, আর তিনি নবীও এবং জীবিতও। আল্লাহ ওনাকে ইলমে গায়েব দান করেছেন, ওনাকে বিশেষ ইলমে লাদুনিও দান করেছেন। রবের এই বিশেষ রহমত হজরতে খিজির আলহিসসালামকে দেওয়া হয়েছে। বুজুর্গগণ ইরশাদ করেন, হজরতে খিজির আলহিসসালামের নাম কুনিয়তসমূহ কেউ যদি মনে রাখেন তো ইনশাল্লাহ তার মৃত্যু ইমানের উপর হবে, মৃত্যু ইমানের উপর হবে। হজরতে খিজির আলহিসসালামের নাম উপনাম, আর উনার পিতা তো আবুল আব্বাস বালিয়া বিন মালকান, তো এটা মনে রাখা উচিত, আল্লাহওয়ালাদের এই নিসবত অনেক কাজে আসে, আর মৃত্যু ইমানের উপর হবে ইনশাল্লাহ। তো হজরতে মুসা আলহিসাম হজরতে হিজির আলহিসামকে পেলেন, সাক্ষাৎ হল আর তিনি সালাম দিলেন, উনাকে এই সরজমিনের মধ্যে কে সালাম দিচ্ছেন? তো তিনি জবাব দিলেন যে আমি মুসা। বললেন যে সেই বনী ইসরাইলের জি হ্যাঁ বনি ইসরায়েলের।
তো তিনি বললেন যে আমি তো আপনার কাছে এই জন্য এসেছি যে আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেগুলো আপনি আমাকে শিক্ষা দান করুন।
সুবহানাল্লাহ।
قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا
উনাকে মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে থাকব এই শর্তের উপরে যে আপনি আমাকে শিখিয়ে দিবেন সেই নেক বিষয়গুলো যেগুলো আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে।
ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা
তিনি বললেন যে আপনি সামর্থ্য রাখবেন না যে ধৈর্য ধারণ করার টিকে থাকার।
ওয়া কাইফা তুসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা
আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যাতে আপনার জ্ঞান পরিবেষ্টন করেনি, অর্থাৎ যে বিষয়ে জানেন না আপনি তাতে কিভাবে ধৈর্য ধারণ করবেন, আপনি কিভাবে ধৈর্য ধরবেন। হযরতে হিজির আলাইহিসসালাম এই জন্য এটা বলেছিলেন যে সমস্ত গোপন বিষয়ে জ্ঞান উনার ছিল তো সেগুলো তো একটি রাজ, যখন বলবেন তখন এই রাজ খুলে যাবে, কিন্তু তার আগে যদি এমন কোনো কাজ যেটা প্রকাশ্যে নিষেধ আর শরীয়তের পরিপন্থী মনে হচ্ছে তো শরীয়তওয়ালারা। হযরতে মূসা আলাইহিসসালাম যেটা ধৈর্য ধারণ করবেন না যে বলবেন যেটা ঠিক হয়নি, তো তিনি ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরতে খিজির আলাইহিসসালাম উনাকে বললেন, কারণ খিজির আলাইহিসসালাম নিজে উনাকে বলে দিয়েছিলেন যে আল্লাহ আপনাকে এমন এক জ্ঞান দান করেছেন যেটা আমাকেও দেননি, আর আমাকে এমন জ্ঞান দিয়েছেন যেটা আপনাকে দেননি, অর্থাৎ সেটার সংবাদ আপনার কাছে নেই। তো হযরতে মূসা আলাইহিসসালাম এই জবাবের পরে বললেন,
ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা
বললেন আল্লাহ যদি চান আমাকে ধৈর্যশীল পাবেন আমি ধৈর্য ধারণ করব, আর আমি আপনার কোনো হুকুমের বাহিরে যাব না, কোনো হুকুমের বিরুদ্ধাচারণ করব না। তো তিনি বললেন যে আমার সাথে যদি যেতে হয় তাহলে চুপ থাকতে হবে, আমাকে প্রশ্ন করা যাবে না, আমি নিজেই বিষয়গুলো আপনাকে বলে দিব কিন্তু প্রশ্ন করা যাবে না, আমাকে প্রশ্ন করবেন না। এখন এই শর্ত সাপেক্ষের উপরে সফর শুরু হল। মূসা আলাইহিসসালামের শর্ত হচ্ছে আমাকে ইলম দিবেন, আর ওনার পক্ষ থেকে ছিল আমাকে প্রশ্ন করবেন আমি নিজেই আপনাকে বলে দিব।
ফাতলাকা
উভয় চলল,
হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা।
যখন উভয়ে চললেন আর যখন নৌকায় আরোহণ করলেন তো হিজির আলাইহিসসালাম কি করলেন সেটাকে ফুটো করে দিলেন, তার একটি কাঠ ফুটো করে দিলেন। তো হযরতে মূসা আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বলতে লাগলেন,
আপনি এটা এই জন্যই কি ফুটো করে দিয়েছেন যাতে আরোহীরা ডুবে যাক, অর্থাৎ নৌকায় পানি উঠলে সবাই ডুবে যাবে, তো এটা তো
এটা খারাপ করেছেন, এটা মন্দ কাজ।
ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা
তিনি বললেন আমি তো বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না।
قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا
তো হযরতে খিজির আলাইহিসসালামকে হযরতে মূসা আলাইহিসসালাম বলতে লাগলেন যে আমাকে দোষারোপ করবেন না যে ব্যাপারে আমি ভুলে গেছি আর যা আমার ভুল হয়েছে আর আমার উপরে আমার আমার কাজগুলো কঠিন করে দিবেন না করবেন না, অর্থাৎ একসাথে সফর চলমান রাখুন। ভুল হয়েছে আমি জিজ্ঞেস করেছি, এখন পরবর্তী সফর করি। আয়াত নম্বর 74-এ বর্ণনা হল,
فانطلقا حتى اذا لقيا غلاما فقتله فقتله قال اقتلت نفسا زكيه بغير نفس لقد جئت شيئا نقرا
অতঃপর উভয়ে চলতে লাগলেন এমনকি একটা ছেলে পাওয়া গেল, তিনি সেই বাচ্চাকে হত্যা করলেন। মূসা আলাইহিসসালাম বললেন যে আপনি একটি পরিশুদ্ধ প্রাণকে কোনো ধরনের কারণ ছাড়াই হত্যা করে ফেলেছেন, নিঃসন্দেহে আপনি অনেক খারাপ কাজ করেছেন, নিঃসন্দেহে আপনি অনেক মন্দ, অর্থাৎ মন্দ কাজ হয়েছে। এ ব্যাপারেও খিজির আলাইহিসসালাম এই কথাই বললেন, আমি বলেছিলাম যে আপনি ধৈর্য ধারণ করবেন না। আর মূসা আলাইহিসসালাম কিভাবে ধৈর্য ধারণ করবেন একটি প্রকাশ্য বিষয়, আর ওনার শরীয়তের মধ্যেও আর এমনিতে সাধারণভাবেও কোনো কারণ ছাড়াই হত্যা করে ফেলা, তো উনি মেরে ফেললেন। আর সে ইলম হযরত খিজির আলাইহিসসালাম জানতেন, তো তিনি বললেন আমি পূর্বে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। অতঃপর তিনি পুনরায় বললেন আমি আপনার কাছে আর কোনো প্রশ্ন করব না, যদি করি তাহলে আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে। যাকে হত্যা করা হয়েছে তার ব্যাপারে তাফসির সমূহে এসেছে যে সেই যুবক এমন ছিল যে রাহাজানি করত, অর্থাৎ লুটপাট করত এমন। আর এটাও বর্ণনা করা হয়েছে যে যার তার মা বাবা তার প্রেমে এমন আসক্ত হবেন যে সে তাদের কুফরিতে নিয়ে যাবে, এই কারণেও আল্লাহর পক্ষ থেকে হুকুম এবং ইচ্ছা। আর হযরতে খিজির আলাইহিসসালাম আল্লাহর নবী যিনি এই কাজটি করলেন
অতপর পরবর্তীতে বলা হয়েছে ফান্তলাক, অতপর আরো অগ্রসর হই। হাত্তা ইদা আতায়া আহলা কারিয়া, অতপর একটি গ্রামবাসীর কাছে তারা পৌঁছাল। আর গ্রামবাসীদেরকে তারা বলল যে খাবার তালাশ করল যে আমাদের যেন মেহমানদারি করা হয় খাবার নিয়ে। তো তারা খাবার দিল না, অর্থাৎ দাওয়াত তাদেরকে দিলেন না, খাবার খাওয়ালেন না। এখন হলো এমন যে একটি দেওয়াল যেটি পরে যাচ্ছিল, ফওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ ফাআকামাহ, বলা হলো সেই দেওয়াল পরে যাচ্ছিল, তো হযরতে খিজির আলাইহিসসালাম সেটা সোজা করে দিলেন। যখন সোজা করলেন তো হযরতে মূসা বললেন, قال لو شئت لاتخذت عليه اجرا, আপনি তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন, টাকা নিয়ে নিতেন, পারিশ্রমিক নিয়ে নিতেন যে লোকের আমাদের মেহমানদারি করেনি, আমরা তাদের ফ্রিতে কাজ করে দিব, অর্থাৎ তাদের দেওয়াল আমরা দাঁড় করিয়ে দিব, আপনি পারিশ্রমিক নিয়ে নিতেন। তো এই ব্যাপারে হযরতে খিজির আলাইহিসসালাম বললেন যে ঠিক আছে, আর নয়, আমার আর আপনার রাস্তা আলাদা, এখন আমি আপনাকে সেই সমস্ত কথা বলবো, সে ইলম দান করব যে ইলম আল্লাহ আমাকে দান করেছেন। তো এটা নিয়ম অনুসারে সূরা কাহাফের মধ্যে ১৬ পারার প্রথম রুকুর মধ্যেই এই বিষয়সমূহ এবং সেই জবাবসমূহ যা খিজির আলাইহিসসালাম ওনাকে দিয়েছিলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, বললেন নৌকার যে বিষয় ছিল সেই নৌকা এই জন্য আমি ফুটো করে দিয়েছিলাম যে তারা গরিব ছিল, নিঃস্ব ছিল, মিসকিন ছিল, যারা নদীর মধ্যে মেহনত মজদুরি করত। তো আমি চেয়েছিলাম সেটা ত্রুটিযুক্ত করতে। কেন? বললেন যে তাদের পেছনে একজন বাদশাহ ছিল, আর সেই বাদশাহ সমস্ত ভালো নৌকাগুলো নিজের কাস্টডির মধ্যে নিয়ে যাচ্ছিল, জুলুম করছিল এবং সেই নৌকা নিজের কাছে নিয়ে নিচ্ছিল। তো আমি আকাঙ্ক্ষা করলাম যে সেটার তক্তা যেন ভেঙে দেওয়া হয়, যাতে তারা দেখলে বলবে এটার ভাঙা তক্তা আমরা কি করব, আর সেটা নিয়ে এত কাজ করাতে হবে তো তারা ছেড়ে দিবে। তো তাদের জন্য সেই তক্তা ভেঙে যাওয়া প্রকাশ্যে তো সেটা আশ্চর্য মনে হয়েছে, কিন্তু তাদের জন্য উত্তম, এ গরিবরা উপকার পেয়ে যাবে, তো তাদের জন্য এটা উত্তম আমল ছিল, এই জন্য আমি এই নৌকার তক্তা ফুটো করে দিয়েছিলাম। وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَنْ يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا, আর যে যুবক ছিল তার মা বাবা মুসলমান ছিল, তো আমার ভয় ছিল যে তাদেরকে বাধ্য করবে কুফরিতে যাওয়ার জন্য, অর্থাৎ কুফরির দিকে নিয়ে যাবে। فَأَرَادَنَا أَنْ يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا, তো আমি চেয়েছিলাম তাদের উভয়ের রব আরও বেশি পরিশুদ্ধ এবং আরও বেশি পবিত্র অনতিবিলম্বে যেন দান করেন, কোনো এমন বস্তু তাদেরকে আরও দান করুন, সুবহানাল্লাহ। তো তার মহাব্বতে ব্যাকুল হয়ে গ্রেপ্তার হয়ে গিয়ে কুফরিতে যেন না যায়। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগোলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك, ارشاد করলেন। হযরত খিজির আলাইহিসসালাম জবাব দিলেন, আর সে যে দেওয়াল ছিল, বললেন দুজন ইয়াতিম বাচ্চা যারা শহরের অধিবাসী, তাদের জন্য একটি খাজানা ছিল, তাদের সেই খাজানা সেই দেওয়ালের নিচে ছিল। وكان أبوهما صالحا, আর তাদের পিতা তিনি অনেক নেককার ছিলেন, তিনি বড়ই নেককার। তো তোমার রব এটা ইচ্ছে করেছিলেন, কি ইচ্ছা? বললেন উভয়ে নিজেদের যৌবনে পৌঁছাবে আর নিজেদের খাজানাগুলো বের করবে, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। বললেন এই কারণে সেই দেওয়ালকে সোজা করে দেওয়া হয়েছে। হযরতে খিজির আলাইহিসসালাম এটা বললেন, এগুলো সেই বিষয়গুলো যার উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। নবী করিম আলাইহিসসালাম বললেন যে যদি আমার ভাই মূসা আরও বেশি যদি চুপ থাকতেন তাহলে তোমরা আরও বেশি এমন জ্ঞান পেতে, আরও এমন অনেক বিষয় পাওয়া যেত। তো ডিটেইল ব্যাখ্যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। দর্শকবৃন্দ, এতে জানা গেল যদি মা বাবার মধ্যেও যদি কেউ নেককার হয়ে থাকেন, তার বরকত পরবর্তী প্রজন্মও লাভ করে থাকেন, যাদের বাচ্চারা তাদের মরহুম মা বাবাও কবরের মধ্যে শান্তি পান, তাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। জি হ্যাঁ, হাদিসে বলা হয়েছে যারা নেককার সন্তান রেখে মারা গিয়েছেন তাদের জন্য সাদকায়ে জারিয়া হয়ে যায়, যারা তাদের জন্য দোয়া করেন, মুনাজাত করেন, সুবহানাল্লাহ। আর যদি বাপদাদাদের মধ্যে কেউ নেককার থাকেন তো পরবর্তী প্রজন্ম সেই ফায়দা লাভ করেন।
এটা সেই দুজন ইয়াতিম বাচ্চার পিতার ব্যাপারে বলা হচ্ছে না যে তিনি নেককার ছিলেন, নয়, বরং তাফসীরের মধ্যে বলা হয়েছে সাত প্রজন্ম পর্যন্ত, আর পরবর্তীতে দশ প্রজন্মের কথা বলা হয়েছে এতটুকু। তারা নেককার ছিলেন, তাদের সম্পদের সংরক্ষণ এবং পরবর্তীতে আসা তাদের সম্পদের সংরক্ষণও আল্লাহ তাদের নেকির বদৌলতে করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেকির তৌফিক দান করুন, আমাদের প্রজন্মকেও নেককার করুন। সূরা কাহাফ থেকে কিছু বিষয় আমি আলোচনা করেছি। সূরা কাহাফ অনেক মোবারক সূরা। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা বিশেষ করে জুমার দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার।